Hello.
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় মাদক সমস্যা ও যুব সমাজ। সঞ্চালন করছেন রোকেয়া হায়দার।
শ্রোতাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের হ্যালো ওয়াশিংটনে স্বাগত জানাচ্ছি। আপনারা যেমন সাবরিনার কাছেই শুনলেন, আজকের আলোচ্য বিষয় মাদকাসক্তি ও যুব সমাজ। এবং আমাদের সাথে আজকে প্যানেলে যারা আলোচনা করবেন এই বিষয়টি নিয়ে, শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন, তিনজন অতিথি রয়েছেন। টেলিফোনে ঢাকায় রয়েছেন ডাক্তার অরূপ রতন চৌধুরী। অরূপ রতন, আপনি লাইনে আছেন? আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় করে যোগ দেওয়ার জন্য। কলকাতা থেকে যোগ দিচ্ছেন প্রফেসর প্রদীপ কুমার সাহা, পরিচালক এবং প্রফেসর পিজি হাসপাতাল সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট কলকাতায়। প্রফেসর প্রদীপ কুমার সাহা, আপনি আছেন লাইনে?
আমি আছি।
আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, বকুল ফ্রান্সিস কস্টা, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সেন্টার ফর অ্যাডিক্টেড, বারাকার শীর্ষ স্থানীয় একজন উপদেষ্টা। বকুল ফ্রান্সিস কস্টা, আপনি আছেন আমাদের সঙ্গে? আচ্ছা ভাই, আপনাদের সবাইকেই ধন্যবাদ, আপনারা সময় করে যোগ দিচ্ছেন, আমাদের শ্রোতাদের প্রশ্নের জবাব দেবেন। এবং আজকের আলোচ্য আমরা বিষয়টি যেটা বললাম যে মাদকাসক্তি, মাদকের অপব্যবহার, যুব সমাজের উপর তার প্রভাব, এবং আমরা ব্যাপকভাবে আলোচনা করব যে সমাজের উপরে যে এর প্রভাব পড়ে এবং মাদক চোরা কারবার, সেটার যে ক্ষতিকর দিকগুলো, সেইগুলো নিয়ে আমাদের আলোচনা। এবং শ্রোতারা এইসব বিষয় নিয়ে প্রশ্ন করবেন সেটাই আশা করা যাচ্ছে। টেলিফোনের রিং বাজতে শুরু করেছে, দেখা যাক কারা প্রশ্ন করছেন এবং কি বলতে চান তারা। হ্যালো,
আমি নিউ ইয়র্ক থেকে আদনান বলছি। আমার প্রশ্ন হলো, এই মাদক সমস্যা বাংলাদেশের অনেক দিনের, এবং সেই সমস্যা ইচ্ছা করলেই আমাদের পুলিশ বাহিনী এবং যারা এই দায়িত্বে আছেন গোয়েন্দা, তারা ইচ্ছা করলেই সেটাকে নির্মূল করতে পারেন, কিন্তু তারা করেন না এবং সেটাকে জিয়ে রাখেন। এবং বিভিন্ন রাজনৈতিক দল এর যারা সদস্য এবং তারা এই ব্যবসার সাথে জড়িত, এটাকে কিভাবে বাংলাদেশ সরকার তাদেরকে কন্ট্রোল করবে?
এটাই আপনার প্রশ্ন, ধন্যবাদ। ডক্টর অরূপ রতন চৌধুরী, আমি প্রথমে আপনার কাছে আসছি। যে যেমন আদনান বললেন নিউ ইয়র্ক থেকে, যে পুলিশ, গোয়েন্দা, রাজনৈতিক দল এই সমস্যাটি জিয়ে রাখতে চায়, মাদকের অপব্যবহার, তো সরকার তাহলে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, সেটা তার একটা প্রশ্ন।
এই কথাটির সাথে আমি শ্রোতার সঙ্গে একমত, এবং এটা কিন্তু মাদকাসক্তি সমস্যা বর্তমানে বাংলাদেশে একটি সমস্যা, এটা আন্তর্জাতিক একটা সমস্যা, সারা বিশ্বেই মাদক নিয়ে অন্যান্য বহু দেশে এই নিয়ে সমস্যা চলবে। এবং যে কথাটি শ্রোতা বললেন যে এর সঙ্গে কিন্তু সরকার, বেসরকারের বিভিন্ন লোক, ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি ছাড়াও বিভিন্ন ধরনের মাদক ব্যবসায়ীর একটা নেটওয়ার্ক, ইন্টারন্যাশনালি যেটা আন্তর্জাতিক একটা নেটওয়ার্ক আছে,
এবং ব্যবসায়ী নেটওয়ার্কের মধ্যে সঙ্গেই আর কি পুলিশ এবং গোয়েন্দা বিভাগও জড়িয়ে পড়ে।
হ্যাঁ, দেখা যায় সেগুলা যেহেতু একটি অতি লাভজনক ব্যবসা, এটা মাদক ব্যবসাটা একটা অতি লাভজনক ব্যবসা। সহজ হিসাবে বাংলাদেশে এক কেজি কোকেনের দাম 1 কোটি টাকা, সুতরাং যিনি এক কেজি কোকেন বাজার করতে পারবেন তিনি হয়তো 1 কোটি টাকার মালিক হয়ে যাবে। সুতরাং এই লোকটা অনেকেই সংগ্রহ করতে পারে না। তবে আমি যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে যে আমি নিজে জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড, যেটা ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল বোর্ড বাংলাদেশের একটা সদস্য, তাছাড়াও আমার যে সংগঠনের মানুষ দীর্ঘদিন থেকে কত চাপা দিয়েছে ধূমপান ও মাদকের আন্দোলন করে। এখানে বাংলাদেশে এখন কিন্তু আমাদের সরকার যথেষ্ট ভাবে এই ব্যাপারে সচেষ্ট। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু বড় বড় দুইটা মাদক চোরাচালান আমাদের দেশে ধরা পড়েছে রিসেন্টলি, যে কোকেনে
বলিভিয়া থেকে যেটা আসছিল, হ্যাঁ
সেটাও কিন্তু সরকারের সদিচ্ছার একটি উদাহরণ। সুতরাং এইভাবে যতগুলো পাঠানো হয়ে আসছে সেটা কিন্তু বেশ আমাদের আইন সরকারি সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু তারা চেষ্টা করছে এগুলাকে গ্রেপ্তার করার জন্য, ধরার জন্য, এবং আইনের মাধ্যমে তাদের বিচার করার জন্য। সুতরাং এই কার্যক্রম গুলো কিন্তু চলছে। কিন্তু যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ আনফর্চুনেটলি ভৌগোলিক ভাবে এমন একটা জায়গায় অবস্থিত যেটা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং গোল্ডেন ক্রিসেন্ট। আমাদের আশপাশে হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার, ভারত, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, এবং এইসব দেশ আশেপাশে থাকাতে আপনি জানেন আন্তর্জাতিক একটা মাদক চক্র কিন্তু বাংলাদেশকে রুট হিসাবে ব্যবহার করে। সুতরাং রিসেন্টলি যে মায়ানমার থেকে ইয়াবা ব্যবসা বিভিন্ন ভাবে চলছে আমাদের দেশে, এবং ইয়াবার একটা ঘাটি মায়ানমার বর্ডারই আছে এবং সেখানে ইয়াংবার কারখানা আছে এবং সেখান থেকে ইয়াবা বাংলাদেশে চলে আসছে, এবং এই সঙ্গে আইন প্রশাসন রাজনীতির ব্যক্তি বিভিন্ন ব্যক্তি জড়িত হয়ে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারটাকে বর্তমানে বাজারদ্রব্য নিয়োগ অধিদপ্তর যেটা বাংলাদেশে আছে তারা কিন্তু মায়ানমার সরকারের সাথে অলরেডি দুইটা বৈঠক করেছে এবং তারা কাছে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ।
তার মানে শুধু বাংলাদেশের অভ্যন্তরে নয়, প্রতিবেশী দেশগুলোর সাথেও একটা মতৈক্যে আসতে হবে এবং সমঝোতে আসতে হবে।
রিসেন্টলি ইয়াবার আগে কিন্তু ভারতের সঙ্গে ফেন্সিডিল এর একটা বিরাট একটা লেনদেন ছিল এবং হাজার হাজার বোতল ফেন্সিডিল, কোটি টাকার ফেন্সিডিল কেনা বেচা হতো প্রতিদিনই বাংলাদেশে।
আমি
ডক্টর কোপে গেছে এখন ইয়াবা সম্পর্ক হচ্ছে মায়ানমারের সাথে।
ডক্টর অরূপ রঞ্জন চৌধুরী, আমি একটু এই নিয়ে বকুল ফ্রান্সিস কস্টার কাছে যাব, কারণ তারা এই মাদক চোরাচালান অপব্যবহার নয়, যাদেরকে সাহায্য করছেন এবং যাদেরকে তারা দেখছেন তা থেকে তো তারা জানছেন যে সূত্রটা কোথায়, কোত্থেকে এর উৎপত্তি, কিভাবে তারা আসক্ত হচ্ছেন এবং তাদের যে উপরে শরীরের যে ক্ষতি হচ্ছে। তো বকুল ফ্রান্সিস, আপনি কিছু বলবেন?
আমাদের দেশে কোথা থেকে মাদক আসতেছে, এটা হলো আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, পাশাপাশি আমাদের দেশের ভিতরে যারা মাদক আসক্ত হয়ে পড়েছেন তাদের জন্য তো আমাদের কিছু করা দরকার। আমরা মনে হয় বেশি সময় বেশি শক্তি দিই প্রতিরোধের মানে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু যেটা প্রতিরোধ থেকে সেটাও আসতে হবে পাশাপাশি। না আমরা 1988 সাল থেকে এই মাদক আসক্ত
পুনর্বাসন
কেন্দ্রের কাজ কার্যক্রম শুরু করি। ওই সময় থেকে এখন পর্যন্ত আমরা যা দেখছি সবচেয়ে বড় মারাত্মক আকার যেটা, আমাদের প্রথম দিকে যারা মানসিকভাবে ড্রাগ নিয়ে মানসিক সমস্যাগ্রস্ত তাদের মধ্যে ছিল 2% থেকে 3%, এখন এটা প্রায় 15% ক্রস করে। না
আচ্ছা,
মানে আমাদের দেশে মাদক ঢুকেছে এবং এটা ব্যবহার পদ্ধতি বদলেছে, না যার জন্য কি এই সমস্যাগ্রস্ত এই সমস্যা বাড়ছে, কিন্তু আমি এটা ভয়ঙ্কর আমাদের জাতির জন্য।
আমার
মনে হয় এটা সাইন্টিফিক এবং সঠিক চিকিৎসা পদ্ধতি প্রবর্তন করা উচিত সরকারের পক্ষ থেকে, এবং আমরা যারা কাজ করছি তারা সবাই সম্মিলিত ভাবে নিশ্চয়ই আমরা ডিমান্ড রিডাকশনের জন্য অন্তত ফিচার থেকে আমরা কাজ করতে পারবো।
আচ্ছা, আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে তারপরে পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব।
আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
আরেকটি টেলিফোন বাজছে দেখতে পাচ্ছি। হ্যালো
হ্যালো, আমি পশ্চিমবঙ্গের কলকাতা থেকে কৃষ্ণগোপাল দাস বলছি।
বলুন।
আমার প্রশ্ন হচ্ছে যে এই ড্রাগের নেশা সর্বনাশা, এটা চারিদিকে এত বিজ্ঞাপন, এত সতর্কতা, এত সাবধানতা সত্ত্বেও আজকের যুব সমাজ এই মাদকাসক্ত হচ্ছে কি কারণে?
এটাই আপনার প্রশ্ন?
হ্যাঁ।
আচ্ছা, কারণ সমাজে তো অনেক রকমের সমস্যা আছে, যাই হোক আমাদের প্যানেলে যারা আছেন তারাই বলবেন, কারণ একটি বিশেষ কোনো
কারণ।
না আমার যেটা মনে হয় যে অনেক ছেলে স্কুল জীবন বা কলেজ জীবনের সঙ্গ দোষে হয়তো এটা ধরে ফেলে, তারপরে হয়তো আর কোন কারণে ছাড়তে পারছে না বা সেই মানসিক সাহায্যও পাচ্ছে না কারোর থেকে। হ্যাঁ
আপনার অভিজ্ঞতা থেকে কি বলবেন যে এই যে মাদকের সম্পর্কে সচেতনতা গড়ে তোলার জন্য অনেক কিছুই করা হচ্ছে কিন্তু তবুও এটা রোধ করা সম্ভব হচ্ছে না?
আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে কোথায় যেন আমাদের সামাজিক একটা অবক্ষয় দিনের পর দিন হয়ে চলেছে, এবং আমরা যেটা ছোটবেলায় দেখেছি যে এটা যৌথ ফ্যামিলি ছিল এবং যৌথ ফ্যামিলিতে আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেক বাচ্চার সামনে একটা বা শিশুর সামনে একটা রোল মডেল থাকে, কিন্তু সেই যৌথ ফ্যামিলিগুলো ভেঙে যাওয়ার পরপর কোথায় যেন নিউক্লিয়ার ফ্যামিলি হলো, এবং নিউক্লিয়ার ফ্যামিলিতে গিয়ে আমরা কি দেখলুম, আমরা দেখলুম যে ছেলে মেয়ের সামনে কোনো রোল মডেল নেই, সিফ বাবা এবং মা, এবং এই বাবা মা এই গ্লোবাল ভিলেজ এর যুগে তারা সবাই কোথায় যেন ইঁদুর দৌড়ের দিকে দৌড়চ্ছেন তাদের, কারণ তারা ভাবছেন যে আমাদের জীবনে সবকিছু দরকার এবং এই সবকিছু চাইতে গেলে তাদের প্রচুর টাকা রোজগার করতে হবে। অতএব মা বাবা তার বাচ্চাকে ছেড়ে কোথায় যেন তারা বাইরে যাচ্ছেন এবং বাচ্চারা কিন্তু কোথায় যেন একজন একা একা মানুষ হচ্ছেন, একা একা বড় হচ্ছেন, স্কুলে যাচ্ছেন, ফিরছেন যখন তখন বেশিরভাগই বাচ্চা দেখছেন তার মা বা তার বাবা তাকে নিতে আসেননি, এসছেন কাজের মেয়ে। এইভাবে বড় হতে হতে তারা কোথায় যেন একটা একাকিত্বের মধ্যে চলে যাচ্ছে এবং সেখান থেকে দেখা আমরা প্রচুর পরিমাণে দেখছি যে চাইল্ডহুড ডিপ্রেশন, এবং এই যে চাইল্ডহুড ডিপ্রেশন এবং ডিপ্রেশন থেকেই তারা বন্ধু বান্ধব পিস প্রেশারে, যেটা উনি আগের বক্তা বলছিলেন যে সঙ্গদোষ, সঙ্গদোষ কিন্তু তারা বলছে যে তুমি এই ধরনের জিনিসটা নাও, অ্যালকোহল নাও, বা তুমি একটু গাঁজা খেয়ে দেখতে পারো, বা একটা ডেনড্রাইট যেটা কার্পেন্টার ইউজ করে সেটা তুমি ইনহেলেন্ট করে দেখতে পারো, যে সেন্স অফ ওয়েলবিং হচ্ছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু আস্তে 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 এই যুব সমাজ, এই যুব সমাজ মাদকের দিকে কিন্তু আকৃষ্ট হচ্ছে, এবং শুধু আকৃষ্ট হচ্ছে না, দিনের পর নিতে নিতে তারা আসক্ত হয়ে পড়ছে এবং সেখান থেকে কিন্তু তারা অ্যাডিকশন ডিপেন্ডেন্সি জায়গায় পৌঁছচ্ছে। শুধুমাত্র সরকার বা সমাজ, যে আমরা সোশ্যাল সায়েন্টিস্টের কাছ থেকে, সমাজ বিজ্ঞানের কাছ থেকে যেটা দেখতে পাচ্ছি বা যা ইনফরমেশন আসছে তাতে কিন্তু পরিষ্কার, শুধুমাত্র সরকারি বাধানিষেধ দিয়ে কিন্তু এটা আটকানো যাবে না। কেননা কি হচ্ছে, যদি আমরা সিগারেট আজকে বিক্রি বন্ধ করে দিই, যেমন আমরা গুজরাটে দেখেছি ড্রাই স্টেট, সেখানে অ্যালকোহল বিক্রি হয় না, কিন্তু গুজরাটের লোকেরা গাড়ি নিয়ে তারা কিন্তু পাঁচ স্টেটে গিয়ে অ্যালকোহল নিয়ে চলে আসছে। তো সেই জায়গাটা কিন্তু আমাদেরকে আন্দোলনে সেই জায়গাটা আনতে হবে। সরকারের যেমন একটা ভূমিকা আছে, আমাদের সমাজ বিজ্ঞানের এবং প্রত্যেক পরিবারের যারা মাতা পিতা, যারা আমরা গার্জেন বা সমাজের যারা গার্জেন, তাদেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে, যার জন্য কিন্তু শুধুমাত্র সরকার দিয়ে হবে না, আমাদের নিজেরই উপলব্ধি করতে হবে এবং এই সমাজের অপক্ষয়ের জায়গা থেকেই কিন্তু এই নেশার উৎপত্তি এবং তার উৎপত্তি।
হ্যাঁ ডক্টর অরূপ রতন, আপনি বলবেন কিছু? কারণ এটা তো পরিবার থেকেই
আসা। যেটা অবশ্যই ওনার সঙ্গে আমি একমত, তবে এটা পিয়ার গ্রুপ প্রেশার, এটা বন্ধু বান্ধবদের পাল্লার পরে শুরু হয়। তবে যে কথাটা, আমি কিন্তু ধূমপান দিয়ে আন্দোলনটা শুরু করি, মাদকাসক্তদের মধ্যে 98% হচ্ছে ধূমপাই। ধূমপানের 6000 রাসায়নিক পদার্থের মধ্যে একটি হচ্ছে ড্রাগ, সেটার নাম হচ্ছে নিকোটিন। এই নিকোটিনটা যখন ব্রেনের রিসেপ্টর সেলে যায় তখন আরো নিকোটিন চায় এবং পরবর্তীতে হার্ড ড্রাগ চায়। এই জন্য সিগারেটের সঙ্গে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, ম্যান্ডেট, কোকেন, হিরোইন, এদের নানা ধরনের মাদকে তারা আসক্ত হয়। এবং এইগুলো যদি আমরা বাংলাদেশের যে তামাক নিয়ন্ত্রণ আইন হয়েছে বর্তমানে, সেই আইনের বাস্তবায়ন যদি সঠিকভাবে করা যায়, আমার মনে হয় যুব সমাজে মানে মাদকাসক্তির সংখ্যা অনেক কমে যাবে। তাছাড়াও একটা ওনার সঙ্গে আমি একমত হয়ে বলবো, ফ্যামিলি যে বন্ডিং গুলা, সেই সাথে সাথে কিন্তু ধর্মীয় অনুশাসন গুলো একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা এখন রোল মডেলের পাশাপাশি প্রতিটি ধর্ম, যারা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কোনো ধর্মেই কিন্তু এই ধরনের নেশার প্রতি কাউকে প্রলুব্ধ করার জন্য বলে নাই। সুতরাং এই ধর্মীয় অনুশাসন গুলো কিন্তু এখন প্র্যাকটিস হচ্ছে না, যার জন্য একটা কারণ হতে পারে এগুলা। আরেকটা জিনিস যেটা অ্যাভেলেবিলিটি, এখন দেখা যায় মাদকটা খুব সহজলভ্য হয়ে যাচ্ছে। আমাদের আগে শহরে কিছু এলাকায় থাকতো, এখন দেখা যায় গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় এমন কোন জায়গায় নাই যে মাদকটা পাওয়া যাচ্ছে না,
চারিদিকে ছড়িয়ে পড়ছে।
ডিমান্ড রিডাকশন যতদিন না হবে ততদিন এটা বন্ধ করা যাবে না।
ধন্যবাদ বকুল ফ্রান্সিস কস্টা।
যেমন ভালো দিকেও নেই, মন্দ দিকেও নেই। অনেক যুবকদের আছে যাদের বড় ভাইরা বা বাড়িতে কেউ তাদের রোল মডেল, কিন্তু তারা মাদক আসক্ত, তাদের থেকে তারা শিখে না। তাহলে একটি মৌলিক অবস্থানে যেতে হবে আমাদের, যে
মানে ভালো মন্দ মিলিয়ে ঠিক
কি হয়, এই ভালো লাগার জন্য আসলে মাদক দ্রব্য ব্যবহার করে, সাধারণভাবে তারা ভালো লাগাতে পারে না। তাই
বেশ, আমাদের
ছেলে ভালো লাগছে না, থেকে শুরু হয় অনেক বন্ধু বান্ধব সবাই চারিপাশে, কিন্তু ব্যক্তি নিজের হলো সবচেয়ে বড় দায়িত্ব নিজেকে রক্ষা করার না। তাই আমাদের ব্যক্তি কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা চালু করা দরকার, যেন ব্যক্তি নিজেকে শক্তিশালী করে উঠাতে পারে না, এটি আমাদের।
ধন্যবাদ, দেখি এরপরে ফোন করছে কে। হ্যালো,
হ্যালো, সালাম আলাইকুম।
সালাম আলাইকুম,
আমি বাংলাদেশ থেকে নাসরিন হুদা দিথি বলছিলাম।
বলুন,
সম্প্রতি বাংলাদেশে থেকে যে মাদক পাচার হচ্ছে, বাংলাদেশের পথ দিয়ে যে যাচ্ছে মাদক পাচার হয়ে, তো এখানে পাচারের সময় আমার ধারণা যে কিছু কিছু মাদক বাংলাদেশের ভিতরে ঢুকে পড়ে এবং এই মাদক গুলো যুব সমাজের জন্য বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং যুব সমাজ এই মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। তো আপনারা কিভাবে এর সমাধান করবেন, আপনারা কি মনে করেন এই মাদক সমস্যার যে সমাধান আপনারা কিভাবে করা যায় সেটা নিয়ে আপনাদের চিন্তা ভাবনা কি?
ধন্যবাদ।
আমার এটাই প্রশ্ন আপনাদের কাছে। ধন্যবাদ
আপনাকেও। তার মানে দেশে অন্য জায়গা থেকে যে মাদক আসছে এবং বাংলাদেশের মধ্যে দিয়ে অন্য জায়গায় যাচ্ছে, ওই একই প্রশ্ন বারবার আসছে যে বাংলাদেশের দিয়ে বাংলাদেশ একটা রুট ট্রানজিট হিসেবে ব্যবহার করা হচ্ছে এবং তারপরে অবশ্যই কিছুটা তো থেকে যাচ্ছে দেশের মধ্যে, সেটা কিভাবে রোধ করা সম্ভব? সেটা তো কেবলমাত্র সরকারি প্রচেষ্টায় তাকে রোধ করা সম্ভব।
মাদকাসক্তি এবং মাদকদ্রব্যের সমস্যাটা একা সরকারের কাজ নয়, এখানে একটা এটা সামাজিক একটা সমস্যা, সামাজিক ভাবে এটাকে প্রতিরোধ করতে হবে। যে কথাটি আমাদের শ্রোতা একটা প্রশ্ন করলেন যে কিভাবে ঢুকে যাচ্ছে, সেই কথাটি কিন্তু আমি বলছিলাম যে বাংলাদেশ ভৌগোলিক ভাবে এমন একটি স্থানে অবস্থিত যে গোল্ডেন ট্রায়াঙ্গেল গোল্ডেন ক্রিসেন্ট এর কারণে এই দেশে ট্রানজিট হিসেবে ব্যবহার করে। রিসেন্টলি যে কোকেনটা ধরা পড়লো আমাদের যে আমাদের তেলের গ্রামের মধ্যে, সেটাও কিন্তু হয়েছে, এটা কিন্তু অন্য দেশে যাচ্ছিল, এখানে কিন্তু এসে এটা পার পেতে গিয়ে কিন্তু এটা ধরা পড়লো। সুতরাং এটা কিন্তু ট্রানজিট রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুতরাং এই ট্রানজিট রুট ব্যবহার বন্ধের ব্যাপারটা কিন্তু আমাদের বাইলেটারাল বিভিন্ন দেশের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে, যেটা সার্ক কান্ট্রির মধ্যে আমাদের একটা চুক্তি আছে, সেটা দিয়ে আমাদেরকে আমাদের দেশের সরকারকে আরো সিরিয়াসলি বসতে হবে। যে অলরেডি অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে এই কাজটা কিন্তু অলরেডি শুরু করেছেন, মায়ানমারের সঙ্গে তারা অলরেডি দুটি বৈঠক করেছেন এবং ইয়াবা বন্ধের ব্যাপারে কিন্তু অলরেডি একটা চলমান পদ্ধতি রয়েছে। এছাড়াও যে কথাটা আমি বলতে চাই যে আমরা যে কাজটি করছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, যেহেতু ছেলে মেয়েদের মধ্যে প্রথমে এই আসক্তিটা শুরু হয় টিন এজে এবং দেখা যাচ্ছে বাংলাদেশে এখন খুব কম বয়সের ছেলে মেয়েদের মধ্যে, যেটা আগে 18-15 বছর ছিল টিন এজ, এটা কিন্তু নেমে কিন্তু 8-10 বছরের মধ্যে কত শিশুদের মধ্যে নানান ধরনের মাদক আসক্তি দেখা যাচ্ছে। এইগুলা কিন্তু একটা আমাদের মুভমেন্ট আমরা অলরেডি শুরু করেছি মাদকদ্রব্য অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের উপর রেগুলারলি তারা একটা ক্লাস এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানে একজন কাউন্সিলর নিয়োগের ব্যাপারে কিন্তু একটা জোর প্রচেষ্টা চলছে এখন, এবং সেই নিয়মগুলা সেই ইয়েগুলো ধারাগুলো যদি আমরা চলমান রাখি, মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করি, শিক্ষার মধ্যে মাদকদ্রব্যকে ক্ষতিকর প্রভাবকে আমরা নিয়ে আসতে পারি, তাহলে এটা আমরা দূর করতে পারবো।
ধন্যবাদ। আমরা একটি সংক্ষিপ্ত বিরতি নিয়ে পরবর্তী শ্রোতার কাছে যাব।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
আর এখন আমরা আলোচনা করছি মাদকাসক্তি ও যুব সমাজ। শুধু বাংলাদেশ ভারতই নয়, দক্ষিণ এশিয়ার যে কোনো দেশে হতে পারে, পৃথিবীর যে কোনো দেশে হতে পারে, যুক্তরাষ্ট্র কানাডা সব জায়গাতেই এই একই সমস্যা থাকতে পারে এবং আছেও। শ্রোতা বন্ধুরা, আপনারা যদি সরাসরি প্রশ্ন করতে চান টেলিফোন করতে পারেন আমাদের কাছে। আমাদের টেলিফোন নাম্বার স্টুডিওর 2026193062, 2026193062, এই নম্বরে সরাসরি আমাদের টেলিফোন করে আপনারা প্রশ্ন করুন। আজকে আমাদের তিনজন বিশিষ্ট অতিথি রয়েছেন। ঢাকা থেকে ডক্টর অরূপরতন চৌধুরী, কলকাতা থেকে প্রফেসর প্রদীপ কুমার সাহা এবং ঢাকা থেকে আছেন বকুল ফ্রান্সিস কস্টা। এই তিনজন অতিথি আপনাদের প্রশ্নের জবাব দেবেন। আপনারা প্রশ্ন করুন, আশা করি যে আপনাদের প্রশ্নের জবাব পাবেন। এবং শ্রোতা বন্ধুকে একজনকে ফোনে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কারণ তিনি আমাদের ইমেলে টেলিফোন নাম্বার দিয়েছিলেন। তো দেখা যাক যে টেলিফোনে যোগাযোগ করা গিয়েছে কিনা। আমার এক সহকর্মী তার সাথে টেলিফোন যোগাযোগ করার চেষ্টা করছেন। আচ্ছা, এক্ষুনি জেনেছি শিশা গুপ্তার কাছে যে টেলিফোনে যোগাযোগ করা গেছে। হ্যালো।
হ্যালো,
হ্যাঁ বলুন।
আমি আকবর হাজার কিরণ, নিউ ইয়র্ক থেকে বলছি।
হ্যাঁ বলুন।
শুরুতেই ভয়েস অফ আমেরিকাকে অনেক ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন করার জন্য।
আপনাদেরও ধন্যবাদ, আপনারা এই সময় করে যোগ দিচ্ছেন, প্রশ্ন করছেন।
আসলে এটা আমাদের তো সারা পৃথিবীর মানব জাতির জন্য একটা বিরাট সমস্যা, মাদকাসক্তি। এটা শুধু বাংলাদেশ ভারত বা আমাদের অঞ্চল না, সারা পৃথিবীর জন্য এটা প্রযোজ্য।
অবশ্যই
আমরা যেহেতু বাইরে থাকি, আমরা এর যে প্রভাব বা এর প্রবণতা বা এর যে মানে এর কারণে যে মানুষের ক্ষতি হচ্ছে এটা প্রত্যক্ষ করি, দেশেও করেছি বাইরেও করছি, তো সেজন্য আসলে খুবই সবসময় উৎকণ্ঠায় থাকি।
তো আজকে আপনার প্রশ্ন ভাই?
প্রশ্ন হচ্ছে যে আসলে প্রশ্ন না, আমি এর শেষ কোথায়? আসলে আমাদের আমার মনে হয় যে আমাদের দেশের সরকারের এবং আমাদের বিভিন্ন জনকল্যাণমূলক সংস্থার আরো মানে এটাকে আরো বেশি যাতে মানুষ বুঝতে পারে যে জিনিসটা খুব ক্ষতিকর, মাদক আমাদের জন্য মারাত্মক ক্ষতিকর, এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধির জন্য আরো অনেক বেশি মানে কাজকর্ম হওয়া উচিত বলে আমি মনে করি আর কি।
আমাদের সঙ্গে যারা আছেন যেমন ডক্টর অরূপ রতন চৌধুরী এবং বকুল ফ্রান্সিস কস্টা, তারা দুজনে বিশেষ দুটি সংস্থার সঙ্গে কাজ করছেন, অরূপ রতনের মানস এবং বকুল ফ্রান্সিস কস্টার বাংলাদেশ রিহ্যাবিলিটেশন অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট সেন্টার ফর অ্যাডিক্টেড। তো এই নিয়ে তারা কাজ করছেন। এবং কলকাতাতেও প্রফেসর প্রদীপ কুমার সাহা, তিনি পরিচালক পিজি হাসপাতালের সাইকিয়াট্রিক বিভাগের। তো মাদক থেকে যে মনোরোগ মানসিক সমস্যা দেখা দেয় সেটা নিয়েও তিনি কাজ করছেন। তা আমি প্রফেসর প্রদীপ কুমার সাহার কাছে আসছি যে এই যে কিরণ প্রশ্ন করলেন যে শুধু সরকার নয়, যেসব অন্যান্য সংস্থা প্রতিষ্ঠান আছে তারাও সাহায্য করতে পারে, ডক্টর প্রদীপ কুমার সাহা আপনি কি মনে করেন?
দেখুন, এটা তো একটা অত্যন্ত, আপনি যা বলেছেন সেটা ঠিক, শুধুমাত্র সরকারকে দিয়ে হবে না। যদি ধরুন আজকে সরকার মনে করলো যে বাংলাদেশে সিগারেট বিক্রি হবে না, তাহলে কিন্তু দেখা যাবে যে সিগারেট যারা মানে আসক্ত তারা কিন্তু কোথাও না কোথাও থেকে কিন্তু ব্ল্যাক মার্কেট থেকে সিগারেট জোগাড় করবে। অর্থাৎ শুধুমাত্র সরকারি নিয়ন্ত্রণ দিয়ে কিন্তু এটা করা যাবে না। আমাদের একটা কোথায় সামাজিক আন্দোলন, যেটা ফ্রান্সিসকো সাহেব করছেন বা যেটা অরূপ রতন সাহেব করছেন, সেরকম কিন্তু একটা সামাজিক আন্দোলন আমাদের শুরু করতে হবে। যেমন কলকাতাকে আমরা মিছিল নগরে করি, মিছিল নগরী বলি আমরা, তো সেইরকম আপনাকে যেটা ম্যাডাম করতে হবে, আমরা যেটা আমি বলি যেটা, সেটা যে প্রত্যেক স্কুলে যদি আমরা এই ক্লাস 6, 7, 8 এবং তাদেরকে নিয়ে যদি আমরা একটা আন্দোলন গড়ে তুলতে পারি, যেমন আমরা নিকোটিন থেকে কি কি হতে পারে, আমরা সিগারেটের উপরে বিজ্ঞাপন দিয়েছি যে এর থেকে ক্যান্সার হতে পারে, অ্যালকোহল খেলে কি হতে পারে, গাঁজা খেলে কি হতে পারে, এর খারাপ দিকগুলো কি, কেন এটা পরিহার করা উচিত, এবং এটা নিয়ে যদি আমরা একটা মানে স্কুল লেভেল থেকে আমরা মিছিল করি, আন্দোলন করি, এবং প্রতিটি পর্যায়ে যদি এবং বিভিন্ন সংস্থা একসঙ্গে এসে যদি মিলে আমরা সমাজের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করতে পারি যে এই প্রত্যেকটা জিনিস আমাদের পক্ষে ক্ষতিকারক এবং এর থেকে আমাদের পরিহার করা উচিত। শুধু সরকার, যেমন আমাদের দেশের সরকার ভারতবর্ষ, যে বিভিন্ন জায়গায় হসপিটালের মধ্যে বা ট্রেনে ধূমপান নিষিদ্ধ করেছে, তাতে হয়তো কিছুটা রেস্ট্রিক্ট করা গেল, কিন্তু মানুষ যিনি ধূমপান করেন তিনি কিন্তু ট্রেন থেকে নেমে আবার ধূমপান করতে শুরু করবেন।
ঠিক তাই।
তো সেই একটা জায়গা যে মানুষের অন্তর থেকে যদি আমরা আন্দোলনের মাঝখান দিয়ে যে আজকের আগামী জেনারেশন বা যে জেনারেশন আপনি বলছেন যুব সম্প্রদায়, তাদের মাথায় যদি এটা না আনতে পারি, শুধুমাত্র চিকিৎসা বা ডি অ্যাডিকশন সেন্টার দিয়ে কিন্তু এর মোকাবিলা করা যাবে না। কারণ আগামী জেনারেশনকে যদি আমরা সুস্থ সবল এবং এই মাদকাসক্ত থেকে যদি আমরা দূরে রাখতে চাই, আমাদের কিন্তু প্রত্যেক মানুষের মনের মধ্যে তার এডুকেশন, তার ডিসিপ্লিন, তার বিহেভিয়ার, তার মধ্যে এবং তার চিন্তা ভাবনার মধ্যে কিন্তু মাদকাসক্তি বিরোধী একটা শক্তি আমাদেরকে ঘটাতে হবে। পাশাপাশি এবং সমস্ত যত রকম অর্গানাইজেশন আছে, যারা যারা অরূপ রতন বাবু যেখানে রয়েছেন, সন্তুষ্ট বাবু যেখানে রয়েছে, আমরা যেখানে রয়েছি, আমাদের তো ভূমিকা নিশ্চয়ই আছে, সেখানে আমরা একটা কিউরেটিভ দিচ্ছি, কিন্তু আমাদের প্রিভেন্টিভ জায়গায় যেতে হবে। প্রিভেন্টিভ জায়গায় যেতে হলে কিন্তু ম্যাডাম আমাদের সেই স্কুল স্তরে আসতে হবে, তাদেরকে নিয়ে আন্দোলনটা গড়ে তুলতে হবে, তাদের পাশে থেকে থেকেই কিন্তু আমরা যুব আগামী দিনের যুব সম্প্রদায়কে অনেক বেশি মাদকাসক্তি থেকে দূর করতে পারবো। শুধুমাত্র ভৌগোলিক কারণ সরকার চোরাচালান বন্ধ করতে পারছে না সেই জায়গাটা না দেখে কিন্তু আমাদের মনে হয় আরো বেশি ইন্ট্রোস্পেকশন হতে হবে, আরো বেশি ইন্টারনালাইজ করতে হবে প্রত্যেক ফ্যামিলির মেম্বারকে, যারা আমরা গার্জেন, প্রতিটি স্তরে কিন্তু এই আন্দোলনটাকে নিয়ে যেতে হবে, তবেই যদি আমরা কিছু করতে পারি বলে আমার মনে হয়।
ধন্যবাদ। বকুল ফ্রান্সিস কস্টা, আপনারা তো কাজ করছেন যারা মাদকাসক্ত তাদেরকে সারিয়ে তোলার জন্য, তাদেরকে আবার সামাজিক কর্মকাণ্ডে ফিরিয়ে আনার জন্য, তো সেখানে আপনি ইতিবাচক দিকটা একটু তুলে ধরুন, কতটুকু সাহায্য করতে পারছেন?
আমরা মাঝে মাঝে হতাশ হই, আমরা এই অ্যাডিকশন প্রবলেম, এটা প্রবলেম রিপিটেশন না, পুনরাবৃত্তি ঘটে, এটা হলো আমাদেরকে মাঝে মাঝে হতাশ করে। তারপর আমরা সত্যি নিয়ে এগিয়ে যাচ্ছি, আমাদের সুস্থতার রেট আমরা শেষ হিসাবে দেখলাম 46% না, তো এটা আমাদের জন্য একটা আশা যোগায়। আর যারা পুনরায় ফিরে যায় মাদকদ্রব্যের কাছে, তাদেরকেও আমরা আবার আমন্ত্রণ জানাই, এক পর্যায়ে তারাও পারে না। তা আমরা খুবই আশাবাদী, তবে আমরা একা করলে হবে না, আমাদের চারিদিক সমন্বিত একটা শক্তি, প্রফেসর সাহেব জান বললো সরকার নেয়, তার শৃঙ্খলা বাহিনী স্কুল নেয়, ঠিক আছে জায়গা থেকে বাচ্চাদের রোধ শুরু হয়, কারণ স্কুল তো এই বয়সদেরও ব্যাগের মধ্যে মাদকদ্রব্য পাওয়া যায় না, তাহলে প্রথম থেকেই এই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা হলাম শেষ পর্যায়ে, যারা হয়ে যায় তাদের জন্য আমরা, যারা হয়নি তাদের জন্য আমাদের প্রথম থেকেই কাজ করতে হবে, এবং যারা ঝুঁকিতে আছে তাদের জন্য আমাদের বেশি করে কাজ করতে হবে, যেন আর কেউ মাদকদ্রব্যে আসক্ত না হয়। তা আমরা খুবই আশাবাদী, আমরা দেশে বিদেশে ট্রেনিং নিয়ে, আমাদের এখানে তো কোনো প্রফেশনাল ট্রেনিং নেই, তা আমরা দেশ থেকে বা দেশের বাইরে থেকে আমাদের আমাদের যে টিম, স্টাফ টিম, তাদেরকে ট্রেন্ড আপ করে, এবং আমাদের নেটওয়ার্কে কিছু সেন্টার আছে, অ্যাডিকশন সেন্টারগুলো, তাদেরকে আমরা ট্রেন্ড আপ করি, এবং সবাই মিলে আমরা আমরা এখনো আমরা আশাবাদী খুবই। হ্যাঁ
ধন্যবাদ। টেলিফোন আসছে দেখি।
আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম, শাহাদাত হোসেন, আমি একজন গণমাধ্যম কর্মী। গণমাধ্যমের সাথে কাজ করতে যে এই কিছু সংবাদগুলো আমার আমার কাছে সবসময় আসে, তার মধ্যে হচ্ছে বাংলাদেশে বর্তমানে বড় বেশ কিছু চালান ধরা পড়েছে মাদকের। সমস্ত পৃথিবীতেই বেশ কয়েকটি সমস্যা, তার মধ্যে অভিবাসন, সন্ত্রাসবাদ এবং মাদকটাও একটা বড় সমস্যা, এবং বাংলাদেশের জন্য, বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশের জন্য এটি কিন্তু অনেক বড় একটি নেতিবাচক দিক, এবং যুব সমাজ প্রবল ভাবে এর দিকে ধাবিত হচ্ছে। তো আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মতো একটি দেশ যখন মাদকের চালানগুলো বিভিন্ন জায়গা থেকে আসছে এবং বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিভাবে এই সমস্যার মোকাবেলা করতে পারবে, যখন কিনা বিভিন্ন সমস্যার সমাধান করতে হচ্ছে, কিভাবে এই সমস্যার সমাধান বাংলাদেশ সরকার করতে পারবে?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডক্টর আরিফ রতন চৌধুরী, আমি আপনার কাছে ফিরে আসছি, যে সরকার একা কি করতে পারেন, এটা তো বারবার প্রশ্ন আসছে যে সরকার অবশ্যই নীতিমালা প্রণয়ন করবেন।
আমাদের দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা মাদক নিয়ন্ত্রণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে, কিন্তু এই বিষয়টা কিন্তু একটা মন্ত্রণালয়ের কাজ না। আমি মনে করি মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখানে শিক্ষা মন্ত্রণালয়, মহিলা শিশু মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, এদের যৌথ পরিচালিত একটা টিম ওয়ার্ক, এবং এই টিম ওয়ার্ক এর মাধ্যমে কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা। যেমন শিক্ষা মন্ত্রণালয়ের কথা কেন বলছি, কারণ শিক্ষা মন্ত্রণালয় অলরেডি কিন্তু শিক্ষামন্ত্রী বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের মাদকের উপর নিয়মিত ভাবে একটা অনুশীলন বা ক্লাসের ব্যাপারে তিনি আগ্রহী হয়েছেন এবং আমাদের সেই প্রস্তাবে রাজি হয়েছেন এবং সেই কার্যক্রম শুরু হয়েছে। আমরা যারা মাদক বিরোধী আন্দোলন করি, আমাদের সংগঠনের মানুষ দীর্ঘ 25 বছর যাবত এদেশে বিভিন্ন স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আমরা নিজেরা গিয়ে ওখানে স্টুডেন্ট, প্যারেন্টস এবং টিচার তাদেরকে একত্রিত করে আমরা একটা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করি, যেখানে মাদকের ক্ষয়ক্ষতি তাদের সামনে তুলে ধরি এবং কি কি স্বাস্থ্যজনিত ক্ষতি হয়, মাদক কেন গ্রহণ করা হয় এবং খেলে কি হয়, এই সমস্ত তথ্য কিন্তু আমরা সাইন্টিফিক ব্যাখ্যাগুলো সেখানে দেখাই এবং সেটা তাদের ছেলেমেয়েদের একটা প্রভাব ফেলে এবং স্কুল প্রশাসন তখন সেই সুন্দর বক্তব্যের পরে তারা সেই স্কুলকে ধূমপান ও মাদক মুক্ত হিসাবে ঘোষণা করে এবং সেখান থেকে তাদের একটা কমিটমেন্ট শুরু হয়। এইটা একটা। আরেকটা হচ্ছে যে জনসাধারণের বৃদ্ধির জন্য আমি নিজে টেলিভিশন এবং রেডিওতে নিয়মিত ভাবে এই জায়গায় প্রোগ্রাম করছি। বর্তমানে বাংলাদেশ সরকারের বাংলাদেশ টেলিভিশনে প্রতি সপ্তাহে আমি একটা অনুষ্ঠান উপস্থাপনা করি, সেটার নাম হচ্ছে মাদককে না বলুন। এখানে বিভিন্ন সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলার এবং মাদক যারা ছেড়ে যারা এখন মাদক বিরোধী আন্দোলনে শরিক হয়েছেন সেসব এক্স এডিক্টদেরকে আমরা নিয়ে আসি, তাদের তাদের দুঃখের কথা বলে, তারা তাদের কষ্টের কথা বলে এবং তারা কিভাবে আস্তে আস্তে মাদক ছেড়ে এই স্বাভাবিক আমাদের মতো একটা স্বাভাবিক জীবনে ফিরে এসে সেই বিজয়ের কথা বলে এবং তারা বলে যে এটা একটা পরিস্থিতির শিকার হয়, বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে, সুতরাং এটাকে যদি আমরা মুক্ত থাকতে চাই আমাদের পরিপূর্ণ চিকিৎসার প্রয়োজন এবং চিকিৎসাটা দেওয়ার জন্যই তারা সবাইকে তখন আগ্রহ করে এবং সেটা পিতামাতাকে সেখানে সজাগ হতে বলে, পিতামাতার এই সহযোগিতার কথা বলে, কারণ মাদকাসক্তরা কিন্তু একটা ভিত্তিমতার সার্কামস্ট্যান্স। আমি বলি যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, অর্থাৎ মাদক যারা গ্রহণ করে তারা একটা পরিস্থিতির শিকার হয়ে করে, কিন্তু দেখা যায় পিতামাতারা অনেক সময় তাদেরকে লুকিয়ে রাখেন। অনেক সময় বাংলাদেশের যে আভিজাত্য ফ্যামিলি ছেলেমেয়েরা মাদকাসক্ত হয় তারা বলতে চান না সমাজে যে আমার ছেলে বা মেয়ে মাদকাসক্ত, কারণ তারা লজ্জা পান এবং লুকিয়ে রাখেন, চিকিৎসার জন্য নেন না,
এবং মেলেও আবার ফিরে নিয়ে আসেন এবং লুকিয়ে রাখেন। সুতরাং এই জিনিসগুলাকে যাতে আমরা প্রকাশ করি, কারণ এটা যেমন ডায়াবেটিস বা ক্যান্সার একটা রোগ, মাদক আসক্তি একটা রোগ, এবং এটা পরিপূর্ণ চিকিৎসা হলে, কাউন্সিলিং হলে এবং ফলো আপ করলে তাকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। এই জিনিসগুলা কিন্তু আমরা তুলে ধরছি। অনেকেই কিন্তু মাদক আসক্তি থেকে একটা মনে করে যে এটাকে মুক্ত থাকা যায় না, এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় না, আসলে কিন্তু তা নয়।
প্রফেসর প্রদীপ কুমার সাহা, আপনি কিছু বলবেন এই বিষয়ে, কারণ আপনি তো এটা নিয়েই কাজ করছেন। আপনি যেমন একটু আগে বললেন,
আমি বলতে চাই সেটা হচ্ছে যে সরকারের তো একটা বিশেষ ভূমিকা রয়েছে, তো সরকারও যদি বিভিন্ন ভাবে এই মানে এটাকে রোখার চেষ্টা করে তাহলে কিন্তু করা যায়। যেমন ধরুন সিগারেটটা হচ্ছে লিগালাইজ, সিগারেট প্রচুর লোক সিগারেটের উপরে ডিপেন্ডেন্ট, আসক্ত, এবং সিগারেট জনিত তারা কারণ জানা সত্ত্বেও কিন্তু দিনের পর দিন সিগারেট খেয়ে যাচ্ছে। তো সরকারকে যদি আমরা পরামর্শ দিই যে ট্যাক্সটা চার গুণ বাড়িয়ে দেওয়া হোক, কারণ এখান থেকে সিগারেট থেকে সরকারের অনেক মুনাফা আসে, তাদের তারা রেস্ট্রিকশন করতে চাইবে না, কিন্তু আমরা চাইবো যে ট্যাক্সটাকে অনেক বেশি দ্বিগুণ করা হোক। অ্যালকোহলের প্রতি যে লিগালাইজ, অর্থাৎ সেখানে কিন্তু সরকারের মুনাফা আছে, সেখানেও অনেক বেশি মানে ট্যাক্স বসিয়ে দেওয়া হোক। পাশাপাশি আমাদের ডক্টর অরূপ রতন চৌধুরী যেটা বললেন সেটা অবশ্যই ঠিক, শুধুমাত্র একটা সেকশন কিন্তু এটাকে রুখতে পারবে না, কারণ মানুষের মন থেকে যদি এই আসক্তি দূর করতে হয় তাহলে কিন্তু শিক্ষা দপ্তর, তার একটা বিরাট ভূমিকা রয়েছে প্রত্যেক দেশের। সেকেন্ডলি স্বাস্থ্য দপ্তর, তার একটা বিশাল ভূমিকা রয়েছে, কারণ কি যে এই যে ডি অ্যাডিকশন বা যে সেন্টার আমি চালাই সেটা কিন্তু আমাদের সব ডিস্ট্রিক্টে নেই। আমি জানি না বাংলাদেশের সব ডিস্ট্রিক্টে তার ডি অ্যাডিকশন সেন্টার আছে কিনা, তার অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা ইনফরমেশন এডুকেশন সেটা প্রপারলি হচ্ছে কিনা। উনি বললেন যে হচ্ছে, এবং সেটা আরো ভীষণ ভাবে তৃণমূল স্তরে পঞ্চায়েত স্তর অব্দি নিয়ে যাওয়া উচিত, এবং সেখানে যদি আমরা নিতে পারি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা সাকসেস হতে পারবো। কারণ কি ট্যাক্স যদি সরকার বাড়ায় প্রত্যেক দেশের, তাহলে কিন্তু চোরাচালান অনেকটা জায়গা আসবে। কারণ কি চোরাচালান শুধুমাত্র পুলিশি সিস্টেম দিয়ে আটকানো যাবে না, যতক্ষণ না আপনি এটা অন্য কোনো ভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন, যেটা আমি বলছি ট্যাক্স দিয়ে যদি নিয়ন্ত্রণ করা যায় সেটা করা যেতে পারে। এডুকেশনের মাঝখানে মানুষকে যদি উদ্বুদ্ধ করা যায় যে এটা কতখানি ক্ষতিকারক মানব জাতির পক্ষে, তাহলে কিন্তু ছোট থেকে যদি শিক্ষা মানুষ ঢোকাতে পারি তাহলে কিন্তু আমরা অনেক বেশি ফল পাবো, যত না বেশি ফল পাবো ডি অ্যাডিকশন সেন্টার দিয়ে।
হ্যাঁ, পরবর্তীতে, হ্যাঁ, মাদকাসক্তির পরের চাইতে শুরুতেই গোড়া থেকে করা উচিত। আমরা একটি সংক্ষিপ্ত বিরতি নিয়ে পরবর্তী শ্রোতার প্রশ্নে যাব আর এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাই, টেলিফোন বাজছে। হ্যালো, হ্যালো, হ্যালো,
হ্যালো,
হ্যালো,
হ্যালো, নমস্কার। আমি সুলগ্না ঘোষ রায় বলছি কলকাতা থেকে। আজকের অতিথিদের কাছে আমার প্রশ্ন হলো যে এই যে আমরা একটি নির্দিষ্ট দিন যাপন করছি মাদকাসক্তি বিরোধী দিবস হিসাবে, কিন্তু তা সত্ত্বেও এবং আমরা আরো অন্যান্য ভাবে বিভিন্ন যুব সমাজের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে চাইছি এই এর বিভিন্ন খারাপ দিকটাকে, যে এই মাদকাসক্তি আমাদের মানে কতটা ক্ষতি করতে পারে, তা সত্ত্বেও আজকে দেশের এবং দেশের বাইরেও নানা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই মাদক দ্রব্য পাচার হচ্ছে, আমদানি রপ্তানি হচ্ছে, এবং তা আমাদের এই যুব সমাজকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং বিভিন্ন অপরাধ করতেও বাধ্য করছে, যার ফলে কি হচ্ছে না একটি পরিবার, একটি সংসার সেটাতে পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমরা তাতে কিছুই করতে পারছি না। এটা নিয়েই আমার আজকে প্রশ্ন যে আমরা এর বিরুদ্ধে কি করতে পারি, কতটা আমরা আরো অগ্রসর হতে পারি, যাতে আমরা মানে একটি যুবককে যাতে আর ভবিষ্যতে নষ্ট না হতে হয় এই মাদকাসক্তি থেকে, এটাই আমার আজকে প্রশ্ন।
সুলগ্না, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি এই প্রশ্ন নিয়ে, আপনার এই প্রশ্ন নিয়েই আমাদের আজকের প্যানেলের অতিথিদের কাছে যাচ্ছি। ধন্যবাদ। আমার মনে হয় যে একজন আমাদের অতিথির টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তো আমার সহকর্মীরা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। আমাদের, হ্যাঁ, একজন ফোন করছেন, তার প্রশ্নটা নিয়ে নিই, তারপরে সুলগ্না এবং যে প্রশ্নকর্তা প্রশ্ন করছেন একসাথে আমরা তাদের জবাব দেব।
আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ, হ্যালো, হ্যালো,
আসসালামু
আলাইকুম।
আমি মাসুম বিল্লাহ মাহি, আলিপুর থেকে বলছিলাম। ভালো আছেন সবাই?
হ্যাঁ ভালো আছি ভাই। মাসুম আপনি ভালো আছেন?
জি ভালো আছি। আপনাদের ভয়েস অফ আমেরিকা নিয়মিত অনুষ্ঠান শুনি আমি, নিয়মিত শ্রোতা। এখন আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা হলো সমস্যা। সরকার যে রকম তথ্য দিচ্ছে, আমরা বর্তমানে শুনতে পারলাম মিডিয়ার মাধ্যমে যে 42% ইয়াবা ট্যাবলেট বিভিন্ন শ্রেণীর যারা ভোক্তা খাদক যাই হোক যাদেরকে বলা হয় যে সেবন করে, এদের হাতে আছে। এখন এটা সরকার নিয়ন্ত্রণ করতে পারছে। আমার মনে হয় মাদকের এটা একটা বড় ধরনের ভয়াবহ রূপ আমাদের সমাজের বিভিন্ন শ্রেণীতে চলে এসেছে। এটা আসলে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে, এই ধরনের পরামর্শ হলে আমি মনে করি উপকৃত হবে সমাজ।
ধন্যবাদ, ধন্যবাদ মাসু আপনার প্রশ্নের জন্য এবং ফোন করার জন্য। তো আমি আপনাদের কাছে ফিরে আসছি ডক্টর অরূপ রতন এবং প্রফেসর প্রদীপ কুমার সাহা, কারণ একই প্রশ্ন বারবার আসছে যে মাদক তো সমস্যা বিরাট, মানে যুব সমাজের যে ক্ষতি হচ্ছে তা নয়, পরিবার ভেঙে পড়ছে, সমাজে অপরাধ বেড়ে চলেছে, যেমন একটু আগেই সুলগ্না ঘোষ সাহেব বললেন কলকাতা থেকে, আর মাসুম বললেন যে 42% ইয়াবা সেবন করছে এবং সেটাও ক্ষতিকর, তার প্রভাব পড়ছে সমাজে। আর যুব সমাজের যদি ক্ষতি হয় তাহলে তো একটা দেশের ক্ষতি হচ্ছে। তো আপনারা কি বলবেন ডক্টর অরূপ রতন চৌধুরী?
যুব সমাজের যে আমাদের দেশের যুব সমাজ এর মধ্যে জড়িয়ে পড়ার কারণটা হচ্ছে যে আমরা যে কারণ হিসেবে চিহ্নিত করতে চাই, প্রথমে যে একটা সময় ছিল যখন বাংলাদেশে গাঁজা প্রচলন ছিল এবং পরবর্তীতে দেখা গেল যে গাঁজা থেকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের মাদক, যেমন এই ফেন্সিডিল আসলো, তারপরে আসলো এই যে ইয়াবা। কিন্তু এই যে ইয়াবা এবং ফেন্সিডিল এইগুলার বর্তমান যুব সমাজের মধ্যে একটা এখন একটা স্টাইল হয়ে গেছে যে এই ধরনের মাদক গ্রহণ না করলে তাকে সে বর্তমান সমাজে তার একটা ফ্যাশন নিয়ে চলতে হয় বা একটা স্টেটাস সিম্বল হিসেবে দেখাতে হয়, বা বিভিন্ন পার্টিতে গেলে তাকে ডান্স করতে গেলে তাকে ড্রিঙ্কস করতে হয় বা ইয়াবা খেতে হয়, এই ধরনের একটা মানসিকতা কিন্তু তাদের মধ্যে হয়ে গেছে। এটা হচ্ছে একটা সংস্কৃতির, আধুনিক সংস্কৃতির একটা আগ্রাসন, এবং সেই সাথে সাথে এই বর্তমানে বাংলাদেশের বিভিন্ন যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেগুলোও কিন্তু দেখা যায় যে আভিজাত্য পরিবারের বিভিন্ন বিত্তশালীদের ছেলেমেয়েরা ভর্তি হয়, যারা তাদের ছেলেমেয়েদেরকে যে ডিসিপ্লিনের মধ্যে মানুষ করে নাই, যেটা একজন বক্তা গুজরাট থেকে একটু আগে বলছিলেন যে তাদের যে প্যারেন্টস এর রোলটা, আমরা আগে ছোটবেলায় যেমন স্কুল থেকে বাসায় ফিরলে আমার বাবা মা আমাকে জিজ্ঞেস করতেন তার হোমওয়ার্কটা দেখি, খাতাটা বের কর, এবং সাথে সাথে আবার সন্ধ্যাবেলা আমাদের হাত মুখ দিয়ে পড়তে বসতে হতো, তাদের সাথে বাবা মা আমাকে দেখাতেন কালকে হোমওয়ার্কটা দেখি, এই যে অ্যাকাউন্টেবিলিটিটা ছিল এবং একটা ইন্টার রিলেশনশিপ ছিল যে খাবার টেবিলে বসেও কথা বলা, তোর বন্ধু কাছে কি বললো, তুই আজকে এত দেরি করে বাসায় ফিরলি কেন, তুই আজকে আমার কাছে 50 টাকা টিফিনের খরচ চাল, আজকে 200 টাকা চাইলি কেন, এই প্রশ্নগুলো তাদের কখনো করা হয় না। তারা মনে করেন যে এগুলা তাদের অনেক টাকা আছে, সুতরাং তাদেরকে দিতেই হবে এবং দিয়ে দেন তারা, কিন্তু এই ছেলেটা এই টাকাটা নিয়ে কি করছে, এই ছেলেটা সন্ধ্যার পর কেন বাড়িতে ফিরছে, বন্ধু বান্ধব কারা, এগুলোকে অনুসন্ধান করাটাও কিন্তু প্যারেন্টসের দায়িত্বের মধ্যে পড়ে, এটা তারা ভুলে গেছে। তারা মনে করেন একটা ভালো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিলেই তাদের দায় দায়িত্ব শেষ এবং নিশ্চিন্তে বসে থাকেন, কিন্তু ওইখানে গিয়ে যে তার একটা খারাপ বন্ধুর পাল্লায় পড়ে সে ধীরে ধীরে মাদকাসক্ত হচ্ছে, সেটা তিনি জানতে পারেন 2-3 বছর পরে, তখন তিনি দেখেন যে তার দরজাটা বন্ধ থাকে এবং ভেঙে তাকে বের করতে হয়। এই যে কনসিকুয়েন্স গুলো, আমরা রিসেন্টলি আমাদের দেশে ঐশীর একটা ঘটনা হলো, একটি স্কুলের মেয়ে, সে দেখা গেল তার বাবা মাকে হত্যা করলো এবং সে ছেলেকে মাদকাসক্ত নেই, এই ঐশীর ঘটনা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে মাদক আমাদের সমাজের মধ্যে কিভাবে ঢুকে গেছে।
ডক্টর অরূপ রতন, আমরা আরেকজন শ্রোতা অনেকক্ষণ থেকে প্রশ্ন করছেন, মানে টেলিফোন করছেন, উনি দুবার যোগাযোগ করে বিচ্ছিন্ন হয়ে গেছে, তো আমরা তার প্রশ্নটা নিয়ে নিই, পরে আমরা আলোচনায় ফিরে আসছি। আরেকটি টেলিফোন আসছে, হ্যালো,
আসসালামু
আলাইকুম।
আসসালামু আলাইকুম, বলছি সিটের জনসভর থেকে বলতেছি।
হ্যাঁ বলুন।
যে মাদকাসক্ত বিষয় নিয়ে আজকে আমার মানে ইয়েটা হলো যে এটার বৃদ্ধির কারণটা কি জন্য, মানে এটা আনুমানিক আর কিছু ধারণা করতেছে আর কি এই ব্যাপারে। আমাদের বাড়িটা সীমান্ত এলাকা দিক থেকে মানে মাদ্রাসাটা মানে আসা যাওয়া সীমান্ত এলাকা যা বেশি প্রচার হয় বা আসা যাওয়া করে, তো ওদিক থেকে আমাদের বন্ধু বান্ধবের সাথে আলোচনা করে জানতে পারলাম যে এই বেশিরভাগ জিনিসটাই যে মানুষের মানে যে বেকারত্ব যে জিনিসটা যে মানুষের বিভিন্ন কোনো কাজ পায় না, যে আসলে কি কাজ করে চলাফেরা করবে বা খাবে, তো লাস্ট পর্যন্ত দেখা যায় জমিটাই সহজ পথ। এই জন্য মানুষ ওই দিক থেকে এই ব্যবসাটাতে মানে জড়িত হয়েছে, এবং যারা এটা ব্যবহার করতেছে ব্যবহারকারীরা সাধারণত এই যে মানে ইয়ং বয়সের এবং এরা বেকারত্ব হিসাবে বা বিভিন্ন টেনশনে মানে মানসিক টেনশনে আর কি অনেক জড়িত।
আপনার প্রশ্ন কি ভাই?
প্রশ্নটা হইবে যে বেকারত্বটা দূর করতে হবে, এইটাই যে কোনো দেশে এটা মানে দমন করতে হলে দেশের বেকারত্বটা কর্মসংস্থান সৃষ্টি করতে হবে সরকারকে।
হ্যাঁ, তার মানে কর্মসংস্থান সৃষ্টি করে এবং অন্য কিভাবে এই মাদকাসক্তি দূর করা যায় এবং যুব সমাজকে সাহায্য করা যায়, তাই তো?
যুব সমাজকে কর্মসংস্থান মানে মানুষ কর্মে ঢুকলে মানুষ ওইটা ওই ধরনের মানে সময়টা পায় না, ওইটা আসক্তিটার একটা সময় পায় না। আসলে মানুষের পারিবারিক বা সামাজিক যেটা সমস্যা যেটা আর্থিক সমস্যা, ওই কারণে মানুষ হতাশাগ্রস্ত হয়, তখন এটা মাদকাসক্ত ভিতরে আসক্ত হয়ে যায় মানুষ।
হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের প্যানেল তো অতিথিরা রয়েছেন, প্যানেলে তারাই এর জবাব দেবেন। আপনাকে আপনার মন্তব্য এবং প্রশ্নের জন্য ধন্যবাদ।
আসসালামু
আলাইকুম। আমাদের হাতে খুব একটা সময় নেই, আমি বকুল ফ্রান্সিস কস্টার কাছে যাব, যে আপনারা তো অনেকে এই পুনর্বাসন এবং সাহায্যের চেষ্টা করছেন আপনার বারাকার সংস্থার মাধ্যমে। তো আপনারা কি মনে করেন, শুধু বেকারত্ব এবং পড়াশোনা এইসব কাজকর্মের দিলে, কাজের দিকে যদি মন দেয়, পড়াশোনাই হোক কাজকর্মই হোক, তাহলে হয়তো এই মাদকের অপব্যবহার থেকে অনেককে রক্ষা করা যায়? বকুল
ফ্রান্সিস সীমান্ত এলাকা যেখান দিয়ে মাদক ঢুকছে আমাদের দেশে, বেকারত্ব এটা একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে যে সমস্ত দেশে বেকারত্বের সংখ্যা কম সেই সমস্ত দেশে দেখা যায় আমাদের দেশের চেয়েও বেশি মাদকাসক্ত, না কাজে না বেকারত্ব শুধু একটা কারণ না, তবে একটা কারণ যেহেতু এটা কমানো যায় কিছুটা, আর ব্যবসার মধ্যে জড়িত না হওয়ার জন্য মাদকের সেই বেকারত্ব এটা তাদের জন্য একটা সাবস্টিটিউট কোন একটা প্রফেশন আসলে দেওয়া উচিত, ব্যবস্থা করা উচিত আমাদের। হ্যাঁ, এটা ঠিক।
তো প্রফেসর প্রদীপ কুমার সাহা, আপনি আর কিছু বলবেন আমাদের সংক্ষিপ্ত সময়ে?
আমি একটু বলতে চাই ম্যাডাম।
হ্যাঁ বলুন।
সেটা হচ্ছে যে প্রশ্নটা এসেছিল যে সীমান্তে যে মানসিক টেনশন এবং বেকারত্ব এবং হতাশার জায়গা থেকে, এটা কিন্তু একটা যেমন দিক যে হতাশার থেকে মানুষ মাদ্রাসার দিকে এগোচ্ছে, পাশাপাশি আর একটাও যদি আমরা দেখেছি অনেক মেন্টাল বিজি, যেমন ধরুন একটি বাচ্চাকে আমি দেখেছি কয়েকজনকে, যে 17 বছর বয়সে সে প্রচুর অ্যালকোহল খেতে শুরু করেছে। কেন অ্যালকোহল খাচ্ছে? তার সবসময় সে ডিপ্রেস থাকতো, কিন্তু সেটা কোথাও দিন সে প্রকাশ করতে পারতো না, বাড়ির লোকও সেটা বুঝতে পারেনি। তারপরে সে তার ডিপ্রেশন অবসর থেকে সে একদিন বন্ধু বান্ধবের পাল্লায় পরে মদ খেয়ে দেখলো তার কোথায় যেন একটা ঠিক হলো এবং তার একটা এলেশন হলো, সেন্স অফ ওয়েলবিং হলো, এবং সেই জায়গা থেকে সে বুঝে গেল যে আরে আমি তো অ্যালকোহল দুধে খেলেই আমি বেশ ভালো থাকি, নর্মাল লোকের মতো থাকি। অনেক তাদের দিকে আঙুল না তুলে তাদের মায়া মমতা ভালোবাসা দিয়ে যদি আমরা আদর যত্ন দিয়ে ডাক্তারটা জানি এবং চিকিৎসা করার চেষ্টা করি, তাহলে কিন্তু দেখা যাবে সেখান থেকে অনেক বেশি আমরা অনেক বেশি যুবককে এই মানুষের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। কারণ এতক্ষণ যেটা আলোচনা হলো যে কি করে আমরা পাচার আটকাবো, কি করে মাদক থেকে দূর আসবো, কিন্তু যারা অলরেডি এফেক্টেড তাদেরকেও তো আমাদের ভালো করে মূল সমাজে ফেরত আনতে হবে। এখানে কিন্তু ভাবতে হবে যে আন্ডারলাইন কোন মেন্টাল ডিজিজ আছে কিনা, আন্ডারলাইন কি টেনশন অ্যাংজাইটি আছে কিনা, যেমন বিচারের কথা বলেছি। তাদের
আমাদের হাতে আর একদম সময় নেই ভাই, আমি আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ডক্টর অরূপ রতন চৌধুরী, প্রফেসর প্রদীপ কুমার সাহা, বকুল ফ্রান্সিস কস্টা, আপনারা সময় করে আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ। শ্রোতারা যারা শুনলেন, প্রশ্ন করলেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকের আলোচনা এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।